ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমির খসরু রিপোর্টে ডক্টর তসনিম সিদ্দিকীর মন্তব্য রোহিঙ্গা প্রশ্নে।
সরকারের পক্ষ থেকে এটাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত পর্যন্ত তারা করছে না, এদের যে সিটিজেনশিপ তারা স্বীকার করছে না।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপিতে গৃহিণীদের অবদান ১,০০,০০০ কোটি টাকার উপর।
আর থাকছে গৌতম গুপ্তের প্রতিবেদন।
দক্ষিণ কোরিয়া, ইথিওপিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশ গমের বড় ক্রেতা।
তবে গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। ক্রাইমিয়ার নির্বাচন কমিশনের প্রধান মিখাইলো মালিশেভ সোমবার বলেছেন, তিনি পরবর্তী গণভোটের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। রাশিয়ার সঙ্গে একীকরণের ওপর এই গণভোট হবে। তিনি বলেন, ক্রাইমিয়ার সকল তালিকাভুক্ত ভোটার ভোট দিতে পারবেন। তিনি বলেন, তার কথা, সকল নাগরিক যারা স্বায়ত্তশাসিত ক্রাইমিয়া প্রজাতন্ত্রে রেজিস্ট্রিকৃত ভোটার, তাদের এই গণভোটে ভোট দেওয়ার অধিকার আছে। অর্থাৎ কোনো কিছুই তাদের ভোট দেওয়া থেকে বিরত করতে পারবে না। রুশ বাহিনী ক্রাইমিয়া তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। ওদিকে কর্তৃপক্ষ দেশ ছুটে এলাকায় কর্তৃপক্ষ মস্কোয় যোগ দেওয়ায় তাদের পরিকল্পনার জন্য চাপ দিচ্ছে। রবিবার ইউক্রেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুক এই অঙ্গীকার ব্যক্ত করেছেন যে তারা রাশিয়ার কাছে ১ সেন্টিমিটার ভূমিও ছাড়বেন না। রাজধানী কিয়েভে ইউক্রেনের মহান কবি ও জাতীয় মহানায়ক তারাস শেভচেঙ্কোর ২০০ জন্মবার্ষিকী পালনের জন্য যে হাজার হাজার মানুষ সমবেত হয়, প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানটির রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্তকারীরা বলেছেন, ভিয়েতনামের অদূরে যে তেল দেখা গেছে তার সঙ্গে বিমানের কোনো সংযোগ নেই। কুয়ালালামপুরে কর্মকর্তারা বলেন, গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে থাইল্যান্ড উপসাগরে যে তেল দেখা গেছে তা জাহাজে ব্যবহার করা হয়। মালয়েশিয়ার কর্মকর্তারা বলেছেন, ৩ দিন আগে নিখোঁজ যাত্রীবাহী বিমানটির এখনও কোনো খোঁজ নেই। বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। মালয়েশিয়ার অসামরিক বিমান প্রধান আজারউদ্দিন আব্দুল রহমান সোমবার বলেছেন, অনুসন্ধানকারীরা এখন পর্যন্ত বোয়িং ৭৭৭-এর একটি জিনিসও এখন পর্যন্ত পায়নি। শনিবার সকালে বেজিংগামী বিমানটি কুয়ালালামপুর ত্যাগ করার ১ ঘন্টা পর রেডার থেকে নিখোঁজ হয়ে যায়। কর্মকর্তারা বলেন, তারা এখনও জানেন না যে বিমানটির কী হয়েছে। তারা বিমান ছিনতাই কিংবা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কোনো বিকল্পই বাদ দেননি। ৮টি দেশের বিমান ও জাহাজ বহর ব্যাপক তল্লাশি চালাচ্ছে। লিবিয়ার বন্দরে উত্তর কোরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারে মিলিশিয়া সদস্যরা যে তেল জমা করেছে তার অননুমোদিত বিক্রির পরিণতির ব্যাপারে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করেছে। পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জেন সাকি রোববার দিনের শেষে বলেছেন, এই তেলের মালিক লিবিয়ার জাতীয় তেল কোম্পানি এবং তার অংশীদারীরা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানিও রয়েছে। তিনি আরও বলেছেন, কেউ যদি সেই বেআইনি তেল কেনে তাহলে তাকে আইনি দণ্ড এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। লিবিয়া বিশ্ববাজারে মিলিশিয়াদের সরাসরি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্যাঙ্কার যাতে লিবিয়ার বন্দর ত্যাগ করতে না পারে সেজন্য লিবিয়ার নৌবাহিনী এবং সরকারপন্থী মিলিশিয়া রোববার নৌবহর পাঠিয়েছে। একটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া ওই বন্দর নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে ৩০,০০০-এর বেশি নিবন্ধিত বর্মি মুসলিম শরণার্থী রয়েছেন দীর্ঘদিন ধরে, আর নিবন্ধন করা নেই এমন বর্মি শরণার্থীর সংখ্যা ২ লক্ষের ওপর। গত ১.৫ বছরে বর্মার আরাকান প্রদেশে ধর্মীয় সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসাদের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঢাকা সফররত ওআইসি মহাসচিব আয়াদ আল মাদানি সোমবার ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে বলেছেন, বর্মি নাগরিকদেরকে পূর্ণ নাগরিক মর্যাদা প্রদান ও অন্যান্য সুযোগ সুবিধে প্রদানের জন্য বর্মি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয়টির ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশে ৩০,০০০-এর বেশি নিবন্ধিত বর্মি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন অনেকদিন ধরে, আর নিবন্ধন নেই এমন বর্মি রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ২ লাখের বেশি। গত ১.৫ বছরে বার্মার আরাকান প্রদেশে ধর্মীয় সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসাদের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা এখনো কম বেশি অব্যাহত আছে। ঢাকা সফররত ওআইসি মহাসচিব আয়াদ আল মাদানি সোমবার ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে বলেছেন, ওয়াইসি মহাসচিব বললেন, বর্মী সরকারকে আহ্বান জানানো হয়েছে যাতে বর্মী রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকের মর্যাদা দেওয়া হয় এবং ওই দেশের স্বাধীন নাগরিকের মতোই সুযোগ সুবিধা দেওয়া হয়। তবে ঢাকায় শরণার্থী বিষয়ে গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তাসলিম সিদ্দিকী বলেন, বর্মী সরকার রোহিঙ্গাদের স্বীকৃতি পর্যন্ত দিতে নারাজ।
বর্মী সরকারের পক্ষ থেকে এটাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত পর্যন্ত তারা করছে না, তারা মনে করছে এদের যে সিটিজেনশিপ তারা স্বীকার করছে না।
নানা কূটনৈতিক চাপের পরেও বর্মী রোহিঙ্গাদের যেমন নিজ দেশে অত্যাচারিত হতে হচ্ছে, তেমনি হতে হচ্ছে বাংলাদেশে শরণার্থী। এ অবস্থার অবসান কবে হবে সে প্রশ্নেও বর্মী সরকারের দিক থেকে কোনো সাড়া নেই। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিষয়টির ওপর আমির খসরুর বিস্তারিত রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পর। শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপিতে গৃহিণীদের অবদান 1,00,000 কোটি টাকারও বেশি, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষা পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নারীদের বার্ষিক মজুরিবিহীন গৃহকাজের অর্থনৈতিক মূল্য 1,11,590 কোটি টাকা। সোমবার প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গৃহকাজের অর্থনৈতিক মূল্য জিডিপির 10.75% সমতুল্য। 2012-13 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির আকার ছিল প্রায় 10,38,000 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাধারণ মজুরি এত কম না হলে এবং নারী ও পুরুষের মজুরি বৈষম্য না থাকলে গৃহস্থালি কর্মের মূল্যমান আরো বেশি হতো। উন্নয়ন অন্বেষার প্রতিবেদনে আরো বলা হয়, চাকুরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর ও অন্যান্য পেশার নারীরাও নিজেদের গৃহকর্মের জন্য দৈনিক সর্বোচ্চ 3.71 ঘন্টা সময় ব্যয় করে থাকেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবরে বলা হয়েছে, জঙ্গি ঘাঁটির তালিকা দিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানালো ভারতের সীমান্তরক্ষী দল বিএসএফ। বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
দেশের সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, বাংলাদেশে গড়ে ওঠা 66টি জঙ্গি ঘাঁটির তালিকা বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবির হাতে তুলে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইন্সপেক্টর জেনারেল পর্যায়ের বাৎসরিক রুটিন বৈঠকে বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ নিয়ে বিএসএফ এবং বিজিবির কর্তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বিএসএফ এর মেঘালয় ফ্রন্টিয়ারের সদর দপ্তরে আয়োজিত ওই বৈঠকে জঙ্গি ঘাঁটিগুলির নির্দিষ্ট তালিকাও তুলে দেওয়া হয় বিএসএফ এর তরফে। আসাম ফ্রন্টিয়ারের আইজি সুধীর কুমার শ্রীবাস্তব শিলং এ সাংবাদিকদের এখবর জানিয়ে বলেছেন, বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে বিজেপি প্রতিনিধিদের। বিএসএফ এর পক্ষ থেকে 66টি জঙ্গি ঘাঁটির একটি তালিকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এইসব জঙ্গি ঘাঁটিগুলির কারা চালাচ্ছে তারা পূর্ণাঙ্গ তথ্য জানানো হয়েছে বিজেপির কাছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
গ্রিক অর্থোডক্স চার্চের একদল নান সিরিয়ায় ফিরে গেছেন। বিদ্রোহীরা সেই ডিসেম্বর মাস থেকে তাদের আটকে রেখেছিল। এর একদিন আগে প্রতিবেশী দেশ লেবাননে তাদের মুক্তি দেয়া হয়। 13 জন নান এবং তাদের 3 জন সহকারী সোমবার খুব ভোরে জেডেট ইয়াবুস শহরে পৌঁছয়। দামেস্কের 30 কিলোমিটার উত্তর পশ্চিমে সীমান্তের কাছে ওই ছোট্ট শহরটি অবস্থিত। সিরিয়ায় ফিরে যাওয়ার পর মুক্ত নানদের একজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
احنا كثير مبسوطين انه رجعنا يعني وبصحه جيده الحمد لله مو صاير علينا شيء
بنشكر كل আমরা খুব সন্তুষ্ট যে আমরা ভালো শারীরিক অবস্থায় ফিরে এসেছি। ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের ফিরিয়ে আনার ব্যাপারে যারা সাহায্য করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মার তাকলা আশ্রমের প্রধান বলেছেন, আটক থাকা অবস্থায় নানদের প্রতি ভালো ব্যবহার করা হয়। তিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং লেবানিজ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তাদের সাহায্যের জন্য। সোমালি সেনারা এবং আফ্রিকি ইউনিয়ন বাহিনী আল শাবাব চরমপন্থীদের কাছ থেকে কয়েকটি শহর পুনর্দখল করেছে। তাদের লক্ষ্য দেশে চরমপন্থীদের যে সব শক্ত ঘাঁটি আছে তা থেকে তাদের হটিয়ে ফেলা। সোমালিয়ার দক্ষিণাঞ্চল আল শাবাবের সবচাইতে বড় ঘাঁটিগুলোর একটি হচ্ছে বুর্ধবো শহর। সোমালিয়ায় আফ্রিকি ইউনিয়ন মিশন, যারা আমিসম নামে পরিচিত, তাদের সেনারা এবং সোমালি জাতীয় সেনাবাহিনী একদিন এর একদিনের পরেই রবিবার ওই শহরে নিয়ন্ত্রণ নেয়। আনিসামের মুখপাত্র কর্নেল আলী আহমদ ভয়েস অফ আমেরিকাকে বলেন, আমরা অনুমান করছি যে কোনো কিছু ঘটতে পারে, আমরা সেজন্য প্রস্তুত আছি। শুক্রবারের পর থেকে সোমালি সেনাবাহিনী এবং আমিসাম অন্যান্য যেসব শহর পুনর্দখল করেছে তার মধ্যে রয়েছে উইলদেন, ওয়াজিদ, রাতবুরে, টেড এবং হুদুর। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31, 41 মিটার ব্যান্ডে যথাক্রমে 1575, 7405, 11850 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। রোহিঙ্গা প্রশ্নে আমির খসরুর রিপোর্ট আমরা ইতিমধ্যেই বিশ্ব সংবাদে শুনেছি একটু আগেই। রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের সরকারগুলোর কোনো নিটোল ও কার্যকর উদ্যোগ নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শরণার্থী বিষয়ের গবেষক ডক্টর তসনিম সিদ্দিকী। ডক্টর সিদ্দিকী মনে করেন এসব কিছুই চলছে যেন অ্যাডহক ভিত্তিতে। আর তাঁরই মন্তব্য নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু ঢাকা থেকে।
বাংলাদেশে 30,000-এর মতো নিবন্ধিত বর্মী রোহিঙ্গা শরণার্থী রয়েছে, আর নিবন্ধনের বাইরে রয়েছে 2,00,000-এর বেশি। গত দেড় বছরে বার্মার আরাকান প্রদেশে ধর্মীয় সহিংসতার কারণে গোপনে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা বাংলাদেশে বাড়ছেই। এই বিশাল সংখ্যার শরণার্থীদের নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। বর্মী রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাবার ব্যাপারে বাংলাদেশ সরকারের নীতিমালা এবং কার্যক্রম সম্পর্কে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শরণার্থী বিষয়ক গবেষণা সংস্থা রামরুর সিনিয়র গবেষক ডক্টর তসলিম সিদ্দিকী।
এটা একটা অ্যাডহক অবস্থায় কিন্তু ঝুলছে। বার্মিজ সরকারের পক্ষ থেকে এটাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত পর্যন্ত তারা করছে না। তারা মনে করছে এদের যে সিটিজেনশিপ তারা স্বীকার করছে না, এটা তারা ওই জায়গায় স্ট্যান্ড করছে। যদিও ওবামা থেকে শুরু করে যতগুলো সফর ওই দেশে পরিবর্তিত হয়েছে সকলেই কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে তারা ন্যাশনাল ইন্টিগ্রেশনের জায়গা থেকে দেখার জন্য অনুরোধ করেছেন, কিন্তু বার্মিজ সরকার সেই জায়গায় কোনো রকম কর্ণপাত করেনি। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে এই ইস্যুটাকে অত্যন্ত কি বলবো কম গুরুত্ব দিয়ে ডিল করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই আমাদের মানে পূর্বতন সরকারের তুলনায় এইবারের সরকারের যে পলিসিটা ছিল একেবারে তাদেরকে কিন্তু আশ্রয় প্রার্থী হিসেবে তারা যখন এসছেন তাদেরকে দেশের ভেতরে ঢুকতেই তারা দেননি, এবং ঢুকতে না দেওয়ার পেছনে যে কারণ তারা দেখাচ্ছেন যে তারা তাহলে তাদের দেশ থেকে আরো অনেক পরিমাণে উচ্ছেদ হবেন, এই কথাটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এবং বাংলাদেশ যে আন্তর্জাতিক পরিসরে এই ইস্যুটাকে নিয়ে যাবে এবং প্রতিটা ফোরামে যে এদের দুঃখকে তুলে ধরবে তারা কিন্তু সেটা করছেন না। তাদেরকে জোরপূর্বক যখন ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে তখন যেটা হচ্ছে তারা আবার অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় তারা ঢুকে যাচ্ছেন, যার ফলে কোনো রেকর্ড থাকছে না, তাদের কোনো রকম রেফিউজি হিসেবে কোনো স্ট্যাটাসও থাকছে না, তারা জেনারেল সাধারণ মানুষের সাথে অ্যাসিমিলেটেড হয়ে যেতে চেষ্টা করছেন এবং পরবর্তীতে তারা বিদেশেও যেতে চেষ্টা করছেন। এবং পুরোটা ব্যাপারই কিন্তু তাহলে সিটিজেনশিপ বা ওদের যে আরেক দেশের যে নাগরিক এই কোনো কিছুই কিন্তু আর স্পষ্ট থাকছে না। তো সরকারের এই ধরনের পলিসির কারণে আমি বলবো
যেসব শরণার্থী দেশে ফেরার অপেক্ষায় ছিলেন এবং আছেন তাদের ফেরত পাঠানোর ব্যাপারে অগ্রগতি কতটুকু সে প্রশ্ন বলছেন ডক্টর তসলিম সিদ্দিকী।
মানে একটা পর্যায় পর্যন্ত সেই আগে অনেক আগের যে আমাদের লর্ড যারা এসেছিলেন তাদেরকে যারা সিটিজেনশিপ প্রুফ করতে পেরেছেন তাদেরকে তারা ফেরত নিয়েছে। পরবর্তীতে 20,000 লটের যে কেস লট তাদেরকে কিন্তু তারা আর ফেরত নেবেন না বলেছেন, যে এরা প্রমাণ করতে পারেনি যে এরা তাদের দেশের নাগরিক। এবং তারপর থেকে যে ডেড লক এই বিষয়ে আর কোনো কিছুই কিন্তু হয়নি, তারা এখানে পড়ে আছেন এবং তারা খুবই মানে যদিও তাদের রেফিউজি স্টেটাস আছে তারপরেও তারা যদি লোকালি কোনো কাজ করতে বা কোনো কিছু করতে যখন যাচ্ছেন এক ধরনের একটা ইল্লিগাল পরিবেশের ভেতরে তাকে এটা করতে হচ্ছে, রাইট হিসেবে তারা কিন্তু কোনো অন্য সংস্থান বা লাইভলিহুডের জায়গায় যেতে পারছেন না। এবং পরবর্তীতে যারা কন্টিনিউয়াসলি আসছে যেহেতু তাদেরকে আর রেফিউজি স্টেটাস দেয়া হচ্ছে না, তখন তারা কিন্তু সোসাইটিতে মানুষের প্রতি দরদ সেখানে সাধারণ মানুষ বাংলাদেশিরা তাদের কিন্তু জায়গা দিচ্ছেন। তো যার ফলে পুরোটাই কিন্তু একটা মানে আনরেকর্ডেড একটা প্রক্রিয়ার মধ্যে পুরোটা জিনিস হচ্ছে।
তসলিম সিদ্দিকী মনে করেন শরণার্থীদের স্বদেশে ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশের সরকারগুলোর শক্ত অবস্থান এবং কূটনৈতিক উদ্যোগের অভাব রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর হ্যাঁ, এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশের বিচার ব্যবস্থা ও স্বচ্ছতা। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। আজকের বিজ্ঞান পর্ব। এখন শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে ক্যান্সার প্রতিরোধেও তা সাহায্য করে। দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা প্রকাশিত লেখার ওপর ভিত্তি করে রিপোর্ট করছেন শতরূপা বড়ুয়া।
আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি নিয়মিত খাওয়া নিয়ন্ত্রণ এবং ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো, এর মাধ্যমে রোগবালাই থেকে দূরে থাকা যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস প্রতিরোধের পাশাপাশি এখন গবেষকরা বলছেন ক্যান্সার নিয়ন্ত্রণেও খাওয়া নিয়ন্ত্রণ এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে মহিলারা আমেরিকান ক্যান্সার সোসাইটির গাইডলাইন অনুসরণ করে পুষ্টি এবং শারীরিক অনুশীলনের ওপর গুরুত্ব দিয়েছেন, তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেক কমে গেছে। এই গাইডলাইনে বলা হয়েছে আপনাকে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে এবং শারীরিক পরিশ্রম করতে হবে, সেই সাথে মদ্যপান থেকে বিরত থাকা এবং শাকসবজি খাওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। যাদের এরই মধ্যে রজনীবৃত্তি হয়েছে, এরকম প্রায় 65,000 মহিলার 12 বছরের শারীরিক তথ্যের ওপর কাজ করা হয়েছে। যারা আমেরিকান ক্যান্সার সোসাইটির গাইডলাইন অনুসরণ করেননি, তাদের তুলনায় যারা সেই গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করেছে, তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা 17% কমে গেছে। স্তন ক্যান্সারের আশঙ্কা কমেছে 22%, কোলোরেক্টাল ক্যান্সারের আশঙ্কা কমেছে 52%। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোলেস্ট্রলের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক দেখিয়েছেন। তাদের এই গবেষণা প্রকাশিত হয়েছে নেচার রিভিউ এন্ডোক্রিনোলজি জার্নালে। এ প্রসঙ্গে জনস হপকিন্স মেডিকেল স্কুলের চিকিৎসক গবেষক ডাক্তার নাকিবুদ্দিন বললেন,
আমরা তো সবাই কোলেস্টেরলের কথা জানি এবং আমরা জানি কোলেস্টেরল শরীরের ওজন বৃদ্ধি, হার্টের জন্য এবং সমস্ত শরীরের জন্য বেশি পরিমাণ কোলেস্টেরল খুবই ক্ষতিকর। তো তারা দেখিয়েছেন যে কোলেস্টেরলের একটা উপজাত হচ্ছে বা একটা মেটাবোলাইট হচ্ছে 27-hydroxy কোলেস্টেরল। এর কারণে স্তনের ক্যান্সারের যে বৃদ্ধি, সে গ্রোথটা অনেক বেড়ে যায়। পাশাপাশি লাঙে বা ফুসফুসের ক্যান্সার ছড়ানোতেও একটা বিশেষ ভূমিকা রাখে।
শরীরের অতিরিক্ত ওজন এবং কোলেস্টেরল স্তন, মলাশয়, মলনালী, খাদ্যনালী, বৃক্ক এবং অন্ত্রাশয়ের ক্যান্সারের আশঙ্কা অনেক বাড়িয়ে দেয়। এছাড়া পিত্তথলি, যকৃৎ, নন হজকিন লিম্ফোমা, মেলানোমা, গর্ভাশয়, ডিম্বাশয় এবং মূত্রথলির ক্যান্সারের পেছনেও অতিরিক্ত ওজন ভূমিকা রাখে। শৈশব এবং কৈশোরেও যদি ওজন বেশি থাকে, তাহলে পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এজন্য শরীরের বডি ম্যাস ইন্ডেক্স 18.5 থেকে 24.9 মধ্যে থাকা খুবই জরুরি। এখন প্রশ্ন হলো কিভাবে এই ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। এ প্রসঙ্গে ডাক্তার নাকিবুদ্দিন বললেন,
খুব সংক্ষেপে মনে রাখতে চাইলে ত দিয়ে শেষ হয় এমন তিনটা শব্দ আমাদের মনে রাখলে জীবন পদ্ধতি আমরা অনেক গুছিয়ে নিতে পারি। সেই তিনটা শব্দ হচ্ছে নিয়মিত, পরিমিত, স্বাস্থ্যসম্মত। নিয়মিত সচল থাকা, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পরিমিত ওজন, আপনার শরীরের ওজন যেন বৃদ্ধি না হয়, এবং শেষ ত দিয়ে শেষ শব্দ যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার বা হেলদি ফুড। নিয়মিত সচল থাকবো, পরিমিত ওজন রাখবো, স্বাস্থ্যসম্মত খাবার খাবো।
আসুন আমরা ডাক্তারের পরামর্শ মেনে চলি এবং ক্যান্সার মুক্ত থাকি।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র উপকূলীয় এবং রাষ্ট্রীয় জলসীমা সম্পর্কিত উত্তেজনা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা উত্তেজনা প্রশমনে এবং শান্তিপূর্ণভাবে এ ধরনের বিবাদ নিষ্পত্তিতে কূটনৈতিক এবং অন্যান্য নানাবিধ প্রয়াস চালাচ্ছি। এসব উদ্যোগের মধ্যে রয়েছে দক্ষিণ চীনা সাগরে আসিয়ান চায়না কোড অফ কন্ডাক্টকে সহায়তা প্রদান এবং চীন জাপানের সংকট মোচনে ব্যবস্থা গ্রহণ। পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড্যানিয়েল রাসেল কংগ্রেসে সাক্ষ্যদানকালে পুনর্ব্যক্ত করেন যে সমুদ্র উপকূলীয় নৌ চলাচল এবং আকাশে উড়ান, অবারিত আইনসিদ্ধ ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক আইন, শান্তি ও স্থিতিশীলতা বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ নিহিত রয়েছে। মিস্টার রাসেল বলেন তার কথায় দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল উপকূলীয় সরকার যারা সমুদ্র উপকূলীয় স্বাধীনতা এবং আইনসিদ্ধ সামুদ্রিক ব্যবহারের উন্নয়ন ঘটায় তারা এশিয়ার অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রেখেছে। উস্কানিমূলক এবং একতরফা কার্যকলাপ যা শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র দেশ উদ্যোগী হয়েছে। সমুদ্র উপকূলীয় এবং রাষ্ট্রীয় জলসীমায় দাবি প্রতিষ্ঠার ভয়ভীতি, দমননীতি এবং শক্তি প্রয়োগের ব্যবহারকে আমরা দৃঢ় চিত্তে বিরোধিতা করছি। যুক্তরাষ্ট্র যদিও পূর্ব চীন এবং দক্ষিণ চীন সাগরে কোনো অঞ্চলের চূড়ান্ত সার্বভৌমত্বের দাবিতে কারো পক্ষ সমর্থন করে না, তবে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার আলোকে উপকূলীয় জলসীমা সম্পর্কিত দাবির ব্যাপারে শক্ত অবস্থান গ্রহণ করেছে। চীন উল্লেখিত দুটি সাগরে নিজস্ব স্বার্থ হাসিলের লক্ষ্যে যে আচরণের আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র সেই আঞ্চলিক উদ্বেগে অংশীদার। নভেম্বর মাসে পূর্ব চীনা সাগরের ওপর চীন এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের যে ঘোষণা দিয়েছে তা নিঃসন্দেহে উস্কানিমূলক আচরণ এবং এই অঞ্চলের অন্যান্য এলাকায় একই ধরনের আচরণ গ্রহণ থেকে চীনকে বিরত থাকতে হবে। দক্ষিণ চীন সাগরে চীনের এহেন পদক্ষেপ তার প্রতিবেশীদের বিব্রত করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। চীনের প্রতিবেশী রাষ্ট্রগুলির আপত্তি এবং কোনো প্রকারের ব্যাখ্যা ছাড়া এবং আন্তর্জাতিক আইন বহির্ভূত দাবির মাধ্যমে তথাকথিত 9-লাইন এলাকায় নিয়ন্ত্রণ লাভে চীনের পদক্ষেপের প্রমাণ পাওয়া গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাসেল বলেন সাউথ চায়না সি এলাকায় চীনের অস্বচ্ছ এবং অযৌক্তিক দাবি এই অঞ্চলে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা এবং অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করেছে। মিস্টার রাসেল বলেন তার কথায় এই সমস্যা যুক্তরাষ্ট্র, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা বিশ্বের জন্য সবিশেষ গুরুত্ব বহন করে। তাই যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি তারই পুনরাবৃত্তি করতে চাই।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে এখন আমাদের আজকের মিতালি আসানুল হকের নিবেদন।
চিঠিপত্রের জবাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম চিঠিটি লিখেছেন শহীদুল ইসলাম বরগুনা বাংলাদেশ থেকে। আপনি অনুরোধে জানিয়েছেন আমেরিকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনুষ্ঠান করার জন্যে। বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে আমেরিকায় পড়াশোনার আরও বেশি সুযোগ পেতে পারে সে সম্পর্কে অনুষ্ঠান করবার অনুরোধ জানিয়েছেন, সেই সাথে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের কথা বলেছেন। মিতালি অনুষ্ঠানটি নিয়মিতভাবে প্রচার করার কথা বলেছেন, সেই সাথে নতুন বছরের ক্যালেন্ডার পাঠানোর কথাও বলেছেন। ভাই শহীদুল ইসলাম, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে মাঝে মধ্যে কিন্তু আমাদের অনুষ্ঠান হয়, আশা করছি আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছেন। এরপরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম সাতক্ষীরা বাংলাদেশ থেকে। আপনার চিঠির প্রাপ্তি স্বীকারের অনুরোধ জানিয়েছেন, প্রাপ্তি স্বীকার তো করলাম, সেই সাথে চেয়েছেন নতুন বছরের ক্যালেন্ডার, আশা করছি আপনার ঠিকানায় নতুন বছরের ক্যালেন্ডার পৌঁছে যাবে। এবারে চিঠিটি একটি দীর্ঘ চিঠি, সাত পাতা দীর্ঘ। এই চিঠিটি লিখেছেন শ্রী হিমাংশু কুমার মণ্ডল ডুমুরিয়া খুলনা থেকে। আপনি ভয়েস অব আমেরিকাকে সম্বোধন করেছেন, প্রিয় ভয়েস অব আমেরিকা, জয়তু ভয়েস অব আমেরিকা, চিরভাস্বর ভয়েস অব আমেরিকা, আলোকবর্তিকা ভয়েস অব আমেরিকা, প্রিয়ভাষিনী ভয়েস অব আমেরিকা, এমনি নানান রকম বিশেষণে। চিঠির শুরুতেই আপনি বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, লিখেছেন বাংলার মাটিতে আবারও সাম্প্রদায়িক হিংস্র দানবেরা রক্তের হোলি খেলায় মেতেছে, নিষ্পাপ শিশুকেও তারা আগুনে পুড়িয়ে মারতে দ্বিধাবোধ করছে না। হ্যাঁ ভাই, বাংলাদেশে সাম্প্রতিককালে যে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিঃসন্দেহে আমাদের সবার জন্যে গভীর শোকের ঘটনা। আপনি চিঠির দ্বিতীয় পাতায় উল্লেখ করেছেন যে এ পর্যন্ত আপনি ভয়েস অব আমেরিকার কাছে তিনটি চিঠি লিখেছেন। আপনার প্রথম চিঠির উত্তর দেওয়া হয়েছিল। চিঠির বিভিন্ন জায়গায় আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এবং বিভিন্ন কবির কবিতা থেকে উদ্ধৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন নেলসন ম্যান্ডেলার কথা। নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে আপনি শোক প্রকাশ করেছেন আর বলেছেন কবিগুরুর ভাষায় এনি ছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। আপনার ব্যক্তিগত জীবনের কিছু দুঃখের স্মৃতিও আপনি উল্লেখ করেছেন আপনার এই চিঠিতে। সাম্প্রতিক বছরগুলোতে আপনি আপনার বাবা এবং মা দুজনকেই হারিয়েছেন। আপনি লিখছেন, এখন নিজেকে বড় অসহায় মনে হয়, কিন্তু প্রতিদিন যখন আপনাদের অনুষ্ঠান শুনি তখন মনে হয় পৃথিবীতে আমি অসহায় নই, আপনারাও আছেন আমাদের সাথে। আমাদের এই বেতার অনুষ্ঠান আপনাকে যদি এতটুকু শান্তি দিয়ে থাকে সেটি আমাদের সৌভাগ্য। আমাদের এই অনুষ্ঠান করা, আমাদের এই পরিশ্রম সার্থক। আপনি যে এরকম একটা অসাধারণ চিঠি লিখেছেন আমাদের কাছে, সেজন্যে আপনার কাছেই আমরা কৃতার্থ। আপনি সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করছি। চিঠিপত্রের জবাব আজ এ পর্যন্তই।
চূড়ান্ত পর্ব এখন, বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
ক্রাইমিয়ার নির্বাচন কমিশনের প্রধান মিখাইল মালিশেভ সোমবার বলেছেন তিনি পরবর্তী গণভোটের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। রাশিয়ার সঙ্গে একীকরণের ওপর এই গণভোট হবে। তিনি বলেন, ক্রাইমিয়ার সকল তালিকাভুক্ত ভোটার ভোট দিতে পারবেন।
Все граждане, которые зарегистрированы на территории Автономной Республики Крым, имеют право голоса на
সকল নাগরিক যারা স্বায়ত্তশাসিত ক্রাইমিয়া প্রজাতন্ত্রের রেজিস্ট্রিকৃত ভোটার, তাদের এই গণভোটে ভোট দেওয়ার অধিকার আছে, অর্থাৎ কোনো কিছুই তাদের ভোট দেওয়া থেকে বিরত করতে পারবে না। রুশ বাহিনী ক্রাইমিয়ায় তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। ওদিকে কর্তৃপক্ষ দেশ ছুটে এলাকায় মস্কোয় যোগ দেওয়ার তাদের পরিকল্পনার জন্য চাপ দিচ্ছে। মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানটির রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্তকারীরা বলেছেন, ভিয়েতনামের অদূরে যে তেল দেখা গেছে তার সঙ্গে বিমানের কোনো সংযোগ নেই। কুয়ালালামপুরে কর্মকর্তারা বলেন, গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে থাইল্যান্ড উপসাগরে যে তেল দেখা গেছে তা জাহাজে ব্যবহার করা হয়। মালয়েশিয়ার কর্মকর্তারা বলেছেন, তিন দিন আগে নিখোঁজ যাত্রীবাহী বিমানটির এখনও কোনো খোঁজ নেই। বিমানটি 239 জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। ইউক্রেনের রাজনৈতিক অনিশ্চয়তার ফলে ভারত অনেক বেশি পরিমাণ গম রপ্তানির সুযোগ পেয়ে গেল। কিভাবে এটা সম্ভব হলো তারই ব্যাখ্যাসহ রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতের গুদামে গুদামে জমা রয়েছে 24 মিলিয়ন টন গম, দেশের জন্য প্রয়োজন এর অর্ধেক পরিমাণ মাত্র। এই উদ্বৃত্ত গম বিদেশে রপ্তানি করতে ভালো দর মিলছিল না, কিন্তু সম্প্রতি ইউক্রেনের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তাদের দেশ থেকে গম রপ্তানি মা খাচ্ছে। ফলে গম আমদানিকারীরা খুঁজছেন বিকল্প গম আমদানির পথ। দক্ষিণ কোরিয়া, ইথিওপিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশ গমের বড় ক্রেতা। গত অগস্ট মাসেও গম বিক্রি করতে চেয়ে টন পিছু $260 দর পেতেও হিমশিম খেয়েছে ভারত। এখন কিন্তু দর বেড়ে টন প্রতি $275 পৌঁছে গিয়েছে। এক আন্তর্জাতিক সংস্থা গত সপ্তাহেই 1,60,000 টন গম কেনবার চুক্তি করেছে ভারতের সঙ্গে। দিল্লিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের আশা, তারা টন প্রতি $300 দরে 4 মিলিয়ন টন গম বিক্রি করতে পারবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লিবিয়ার বন্দরে উত্তর কোরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারে মিলিশিয়া সদস্যরা যে তেল জমা করেছে তার অননুমোদিত বিক্রির পরিণতির ব্যাপারে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করেছে। পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জেন সাকি রোববার দিনের শেষে বলেছেন, এই তেলের মালিক লিবিয়ার জাতীয় তেল কোম্পানি এবং তার অংশীদারেরা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানিও রয়েছে। তিনি আরও বলেছেন, কেউ যদি সেই বেআইনি তেল কেনে তাহলে তাকে আইনি দণ্ড এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন ফ্লাইটস, প্রযোজক ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.